You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শ্রোতা বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে রয়েছি আমি ইমন চৌধুরী। আপনাদের আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি ফেব্রুয়ারি মাসের নানা ঘটনা নিয়ে। নানা ঘটনা এই জন্য বললাম কারণ আমাদের জাতীয় জীবনে অর্থাৎ বাংলাদেশে এই যে ফেব্রুয়ারি মাস ঘিরে অনেক উৎসব হয় এবং অনেক ঐতিহাসিক ঘটনাও এর সাথে জুড়ে রয়েছে। অবশ্যই আমরা প্রথমেই বলব আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, ভাষা আন্দোলন দিবস অবশ্যই আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমাদের গর্বের দিন এবং শোকের দিনও বটে। এবং এই দিনকে কেন্দ্র করে বইমেলা হয় বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী, অবশ্যই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিশাল কর্মকাণ্ড। এই ফেব্রুয়ারি মাসে আমাদের শহর থেকে শুরু করে গ্রামে উদযাপিত হয় ভালোবাসা দিবস, এটিও আমাদের সংস্কৃতিতে এখন মিশে গেছে। আমরা উদযাপন করি ফাল্গুন, বসন্ত, আমাদের পহেলা ফাল্গুন পড়ে এ ফেব্রুয়ারির মাঝামাঝিতে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় উদযাপন করে সরস্বতী পূজা। প্রথমেই আমি এই দেবী সরস্বতী নিয়ে আপনাদের কিছু কথা শোনাচ্ছি। আমরা যে দেবী সরস্বতীকে হিমালয় কন্যা, পার্বতীর কন্যা ও লক্ষ্মী, কার্তিক, গণেশের সহোদরা ভগ্নীরূপে দেখি, সে নিতান্তই বাঙালিদের ঘরোয়া মন গড়া গল্প। এর পিছনে কোনো শাস্ত্রীয় অনুমোদন নেই। সরস্বতী সৃষ্টি দেবতা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিতা। সরস্বতী প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ বেদসমূহের প্রসূতি। ঋগ্বেদে বাগবেদীর বাগদেবীর ত্রয়ী মূর্তি ভূ, ভুব, স, জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী। বিশ্বভুবন প্রকাশ তাঁরই জ্যোতিতে। হৃদয়ে সে আলোক বর্তিকা যখন প্রজ্বলিত হয় তখন জমাট বাঁধা অজ্ঞানতা রূপ অন্ধকার যায় দূর হয়ে। অন্তরে বাইরে সর্বত্র তখন জ্বলতে থাকে জ্ঞানের পুণ্যজ্যোতি। এই জ্যোতি জ্ঞানী ব্রহ্মজ্ঞান, এই জ্যোতি সরস্বতী আলোকময়ী, তাই তিনি সর্বশুক্লা। তিন গুণের মধ্যে তিনি সত্যগুণময়ী, অনন্ত, জ্ঞানময়, ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাঁকে নদীরূপা কল্পনা করা হয়েছে, যিনি প্রবাহরূপে কর্মের দ্বারা মহানব বা অনন্ত সমুদ্রে মিলিত হয়েছেন। কল্যাণময়ী নদী তটে শ্যাম গায়কেরা বেদ মন্ত্র উচ্চারণে ও সাধনে নিমগ্ন হতেন। তাদের কণ্ঠে উদ্গীত শ্যাম সঙ্গীতের প্রতীকী বীণা দেবীর করকমলে। সরস্বতী বিধৌত ব্রহ্মাবর্ত ভূমি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আশ্রয় করে সাধনা করতেন আশ্রমবাসী ঋষিগণ। সে ভাবটি নিয়েই দেবী পুস্তক হস্তে, গ্রন্থ রচনার সহায়ক লেখনটিও তাঁর সঙ্গে। সরস্বতীকে আশ্রয় করে ব্রহ্মার প্রজা সৃষ্টির সূচনা। গরুড় পুরাণে সরস্বতী শক্তি অষ্টবিধা, শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতি। তন্ত্রে এই অষ্ট শক্তি যথাক্রমে যোগ, সত্য, বিমল, জ্ঞান, বুদ্ধি, স্মৃতি, মেধা ও প্রজ্ঞা। তন্ত্রশাস্ত্র মতে সরস্বতী বাগেশ্বরী, অং থেকে খিয়ং, পঞ্চাশটি বর্ণে তার দেহ। আবার পদ্মপুরাণে উল্লেখিত সরস্বতী স্তোত্রমে বর্ণিত হয়েছে, দেবী সরস্বতী শ্বেত পদ্মে আসিনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেত গন্ধে অনুলিপ্তা। অধিকন্তু তাহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণা ধারিণী শুভ্র বর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা। ধ্যান বা স্তোত্র বন্দনা উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং মরাল বাহনা অথবা ময়ূর বাহনা। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূর বাহনা চতুর্ভুজা সরস্বতী পূজা হন। তিনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদ পুস্তক ধারিণী। বাংলা তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসিনা। রাজহংস কেন সরস্বতীর বাহন? কেননা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই হাঁসের সমান গতি এবং সেই হাঁস জল এবং দুধ মিশ্রিত করে দিলে হাত শুধু সার বস্তু দুগ্ধ বা ক্ষীরটুকুই গ্রহণ করে, জল পড়ে থাকে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এ স্বভাব তাৎপর্য বহন করে। সংসারে নিত্য ও অনিত্য দুটি বস্তুই বিদ্যমান। বিবেক বিচার দ্বারা নিত্য বস্তুর বিদ্যমানতা স্বীকার করে তা গ্রহণ শ্রেয়, অসার বা অনিত্য বস্তু সর্বতভাবে পরিত্যাজ্য। হাঁস জলে বিচরণ করে কিন্তু তার দেহে জল লাগে না। মহাবিদ্যা প্রতিটি জীবের মধ্যে থেকেও জীব দেহের কোনো কিছুতে তার আসক্তি নেই, তিনি নির্লিপ্ত। হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ এবং জৈনদের কাছেও পুজো পেয়েছেন সরস্বতী। গান্ধারে পাওয়া বীণা বাদিনী সরস্বতীর মূর্তি থেকে বা সারনাথে সংরক্ষিত মূর্তিতে এর প্রমাণ মেলে। সরস্বতী শব্দের দুই অর্থ, একটি ত্রিলোক্য ব্যাপিনী সূর্যাগ্নি, অন্যটি নদী। সরস যোগ বতী, সরস্বতী অর্থাৎ জ্যোতির্ময়ী। আবার শ্রী ধাতু নিষ্পন্ন করে সর শব্দের অর্থ জল, অর্থাৎ যাতে জল আছে তাই সরস্বতী। সরস্বতী নদীর উৎপত্তি স্থল ছিল হিমালয়ের সিমুর পর্বতে। সেখান থেকে পাঞ্জাবের আম্বালা জেলার আদবদ্রি নামক স্থানে সমভূমিতে অবতরণ করেছিল। ঋগ্বেদের যুগে গঙ্গা যমুনা ছিল অপ্রধান নদী, সরস্বতী নদী ছিল সর্বপ্রধান, সর্বাপেক্ষা প্রয়োজনীয়। এর তীরে ছিল প্রসিদ্ধ তীর্থভূমি। সরস্বতী ও দ্বিশোদ্ধ তীর মধ্যস্থান দেবনির্মিত স্থান হিসেবে বিবেচ্য হত। ব্রাহ্মণ ও মহাভারতে উল্লেখিত সারস্বত যজ্ঞ এই নদীর তীরে অনুষ্ঠিত হত। মহাভারত রচনা হওয়ার আগেই রাজপুতানার মরুভূমিতে সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেলেও কয়েকটি স্রোতধারা অবশিষ্ট ছিল। সরস্বতী নদীর বিনাশ ঘটেছিল অবশ্যই বৈদিক যুগের শেষ ভাগে, একমতে খ্রিস্টের 1500 বছরেরও আগে। মহাভারতে আছে যে নিষাদদের চোখের আড়ালে থাকার জন্য বিনাশন নামক স্থানে মরুভূমিতে অদৃশ্য হয়েছে সরস্বতী। নদীর স্থানীয় নামই ওই ঐতিহ্য বহন করছে। আবার অনেকে বলেন সিন্ধু নদী সরস্বতী। সরস্বতী ও সিন্ধু দুটি শব্দের অর্থই নদী। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয় সাধারণ পূজার আচরাদি মেনে। এখন একটি রবীন্দ্রসঙ্গীত শুনব, এই দেবী সরস্বতীকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছেন বলে আমরা ধারণা করতে পারি। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীতটি। বলছিলাম আমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে যে অনুষ্ঠানমালা হয় বাংলাদেশে তার কথা, অবশ্যই তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বইমেলা। হাফিজ মোল্লা রচিত একটি রচনা থেকে আপনাদের কিছু অংশ পড়ে শোনাব, যেখানে আমরা জানতে পারব এই যে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা হচ্ছে তার ইতিহাস। অমর একুশে বইমেলা আমাদের প্রাণীর মেলা। বাংলাদেশে হাজারো মেলার মাঝেই বইমেলার গুরুত্ব সবচেয়ে বেশি। দীর্ঘ সময় ধরে আমাদের সাহিত্য ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে মূলত এ মেলাকে কেন্দ্র করে। বাঙালির ভাষা, সংস্কৃতি, বোধ ও ঐতিহ্য হল অমর একুশে বইমেলার ভিত্তি। লেখক, পাঠক এবং প্রকাশকদের কাছে অমর একুশে বইমেলা এক সেরা উৎসব, সবারই মিলন মেলা, বাংলা একাডেমির মেলা। এদেশের সকল শ্রেণীর পাঠক সারা বছর অপেক্ষা করে থাকে কখন বসবে অমর একুশে বইমেলা, কবে বসবে বাঙালির মিলন মেলা। ভাষা আন্দোলন, বাংলা একাডেমি আর একুশের বইমেলা একই সূত্রে গাঁথা। একুশের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান ফসল বাংলা একাডেমি। একুশে বইমেলা বিকশিত হয়েছে বাংলা একাডেমিকে কেন্দ্র করে। নবগঠিত বাংলাদেশে সাংস্কৃতিক সাহিত্যিক জাগরণের প্রথম প্রকাশ অমর একুশে বইমেলা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়। ভাষা আন্দোলন ও গৌরবের স্মৃতিকে অম্লান করে রাখতেই বইমেলার নামকরণ করা হয় অমর একুশে বইমেলা। বইমেলার ইতিহাস দীর্ঘদিনের, এই ইতিহাসের সাথে যে নামটি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে তিনি চিত্তরঞ্জন সাহা। 1972 সালের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই দিয়ে বইমেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা এই বইগুলি প্রকাশিত হয়েছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে, যার বর্তমান নাম মুক্তধারা প্রকাশনী। 1972 থেকে 1976 সাল পর্যন্ত বইমেলা চলে এভাবেই। চিত্তরঞ্জন সাহার প্রচেষ্টায় এই মেলা বিকশিত হতে থাকে ক্রমাগত। 1976 সালে বইমেলার প্রতি উৎসাহিত হন অন্য প্রকাশকেরা। বইমেলার পরিধি বাড়তে থাকে, পরবর্তী বছরে বিক্রেতার সংখ্যা বেড়ে যায়। 1978 সালে বইমেলা একটি পূর্ণাঙ্গ মেলায় রূপান্তরিত হওয়ার দাঁড় প্রান্তে পৌঁছে তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে বইমেলার সাথে সম্পৃক্ত করার ঘোষণা প্রদান করেন। তখন থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে বাঙালির এ প্রাণের মেলা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। 1979 সালে বাংলা একাডেমির বইমেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। সে বছরই বাংলা একাডেমির সাথে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যৌথভাবে বইমেলার আয়োজন করে। 1984 সালে বাংলা একাডেমি কর্তৃক গ্রন্থমেলার জন্য বিধিবদ্ধ নীতিমালা প্রণয়ন করা হয়। একই সাথে এই বইমেলার নামকরণ করা হয় অমর একুশে বইমেলা। তখন থেকে গৌরবের সাথে প্রতি বছর অমর একুশে বইমেলা আয়োজিত হয়ে আসছে। গুটি কয়েক বই নিয়ে যে মেলা শুরু হয়েছিল তা আজ বাঙালির প্রাণের মেলা। অমর একুশে বইমেলা এখন আমাদের ঐতিহ্যের এক বিরাট অংশীদার। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত চলে দেশের সর্ববৃহৎ এই বইমেলা। বছরে এ মেলার সময়কাল হয় 28 দিন বা 29 দিন। অমর একুশে বইমেলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 80 দশকে মেলার পরিধি, চিত্র এবং আয়োজকদের ব্যাপকতা বৃদ্ধি পেতে থাকে। দ্রুত বাড়তে থাকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। 1980 সালে বইমেলার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 30। 1985-তে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 82-তে, 91-এ, 190-এ। 1992 সালে এটি ছিল 270। 1993 সালে 338, 1994 সালে 653, 95 সালে 467, 96 সালে 486, 97-এ 520, 2006 সালে 317, 8 সালে 236, 9 সালে 326, 1910 সালে ছিল আবার 505। আমরা জানি অবশ্যই আমাদের ভাষা, আমাদের গৌরবের ভাষাকে নিয়েই এই আয়োজন, এবং আমরা এই জন্য এখন একটি গান শুনে আসব, আপনাদের শোনাব। সেটি হচ্ছে নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা, রামনিধি গুপ্তের এই গানটি আমরা এখন শুনতে যাচ্ছি, চলুন শুনে আসি।
নানান ভাষা, নানান দেশের নানান ভাষা।
আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে নিয়মিত বাংলা অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। সাথে থাকুন, শুনতে থাকুন। কথা হচ্ছিল বা আপনাদের বলছিলাম বইমেলা নিয়ে। বই নিয়ে হুমায়ুন আজাদের একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। কবিতার নাম বই। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জ্বালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। সত্যি খুবই দারুণ চমৎকার একটি কবিতা, শিশুতোষ কবিতা, একসময় আমাদের বাংলাদেশের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে নেই। আমরা এখন আপনাদের শোনাব একটি নজরুলগীতি সোহরাব হোসেনের কণ্ঠে, দেশাত্মবোধক। Thank you.
দেশ মম চির মনোরম চির মধু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু নম 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 বুকে নিরবধি বহে সত নদী চরণে জলধীর বাজে নূপুর বুকে নিরবধি বহে সত নদী চরণে জলধীর বাজে নূপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু নম 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 বিশে নাচে বামা কাল বসে কি ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে বিশে নাচে বামা কাল বসে কি ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগুমনি গীতি বিধু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু নম 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 দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে হরিতয়ন্তল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের আলোস বেলা পাতা ধরারি খেলা ফাগুনে পরে সাত কুলবধু শীতের আলোস বেলা পাতা ঝরারি খেলা ফাগুনে পরে তার ফুল বধু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু নম 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 জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়েরই বুকে হেসে খেলে সুখে মা বই বুকে স্বপ্ন তুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু নম নম নম
আমাদের এই রেডিও ফোর ইবির বাংলা গ্রুপের অন্যতম উদ্যোক্তা শিল্পী রহমান। শিল্পী রহমান একাধারে কবি এবং গল্প লেখক। আমাদের এবারের বইমেলায় তার একটি বই প্রকাশিত হয়েছে, কবিতার বই। বইয়ের নাম পথের অপেক্ষা। তাকে অভিনন্দন। এবং তার আরও নতুন নতুন কবিতা এবং গল্পের বই আসবে এবং আমরা আরও তার লেখা পড়তে পারব। তিনি দীর্ঘকাল আমাদের এভাবে তার লেখা উপহার দিয়ে যাবেন, আমরা সেই শুভকামনা করি। বলছিলাম আমাদের বাংলা ভাষার কথা। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ লিখেছেন বাংলা ভাষা পরিচয়, সেখান থেকে কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। সুনীতি কুমার বলেন, খ্রিস্টীয় দশম শতকের কোন এক সময়ে পুরাতন বাংলার জন্ম, কিন্তু ভাষার সম্বন্ধে এই জন্ম কথাটা খাটে না। যে জিনিস অনতিব্যক্ত অবস্থা থেকে ক্রমশ ব্যক্ত হয়েছে তার আরম্ভসীমা নির্দেশ করা কঠিন। দশম শতকের বাংলাকে বিংশ শতকের বাঙালি আপন ভাষা বলে চিনতে পারবে কি? শতকে শতকে ভাষা ক্রমশ ফুটে উঠেছে, আধুনিক কালও চলছে তার পরিণতি। নতুন নতুন জ্ঞানের সঙ্গে, ভাবের সঙ্গে, রীতির সঙ্গে আমাদের পরিচয় যত বেড়ে চলেছে, আমাদের ভাষার প্রকাশ ততই হচ্ছে ব্যাপক। গত ৬০ বছরে যা ঘটেছে, দু তিন শতকেও তা ঘটেনি। বাংলা ভাষার কাঁচা অবস্থায় যেটা সবচেয়ে আমাদের চোখে পড়ে, সে হচ্ছে ক্রিয়া ব্যবহার সম্বন্ধে ভাষার সংকোচ। সদ্য ডিম ভাঙা পাখির বাচ্চার দেখা যায় ডানার ক্ষীণতা, ক্রিয়াপদের মধ্যেই থাকে ভাষার চলবার শক্তি। রূপ গোস্বামীর লেখা কারিকা থেকে পুরনো বাংলা গদ্যের একটু নমুনা দেখলেই এ কথা বুঝতে পারা যাবে। প্রথম শ্রীকৃষ্ণ গুণ নিয়ে নয়, শব্দগুণ, গন্ধগুণ, রূপগুণ, রসগুণ, স্পর্শগুণ, এই পাঁচ গুণ। এই পঞ্চগুণ শ্রীমতী রাধিকাতেও বসে। পূর্ব রাগের মূল দুই হঠাৎ শ্রবণ, অকস্মাৎ শ্রবণ। ক্রিয়াপদ ব্যবহার যদি পাকা হতো, তাহলে উড়ে চলার বদলে ভাষার এরকম লাফ দিয়ে চলা সম্ভব হতো না। সেই সময়কেই বাংলা ভাষার পরিণতির যুগ বলব, যখন থেকে তার ক্রিয়াপদের যথোচিত প্রাচুর্য এবং বৈচিত্র্য ঘটেছে। পুরাতন গদ্যের বিস্তৃত নমুনা যদি পাওয়া যেত, তাহলে ক্রিয়াপদ অভিব্যক্তির সঙ্গে সঙ্গে ভাষার অভিব্যক্তির ধারা নির্ণয় করা সহজ হত। রামমোহন রায় যখন গদ্য লিখতে বসেছিলেন, তখন তাকে নিয়ম হেঁকে হেঁকে কোদাল হাতে রাস্তা বানাতে হয়েছিল। ঈশ্বর গুপ্তের আমলে বঙ্কিমের কলমে যে গদ্য দেখা দিয়েছিল, তাতে যতটা ছিল পিণ্ডতা, আকৃতি ততটা ছিল না। যেন ময়দা নিয়ে তাল পাকানো হচ্ছে, লুচি বেলা হয়নি। সজনীকান্ত দাসের প্রবন্ধ থেকে তার একটি নমুনা দেই। গগনমণ্ডলে বিরাজিতা কাদম্বিনী, উপরে কম্পায়মানা সম্পা, শশাঙ্ক ক্ষণিক জীবনের অতিশয় প্রিয় হওত, মূর্হ মানব মণ্ডলী অহরহ বিষয় বিষাণবে নিমজ্জিত রহিয়াছে, পরমেশ প্রেম পরিহার পুরঃসর প্রতিক্ষণ প্রমোদা প্রেমে প্রমত্ত রহিয়াছে, অম্বুবিম্বপম জীবনে চন্দ্রার্ক সদৃশ চিরস্থায়ী জ্ঞানে বিবিধ আনন্দোৎসব করিতেছে, কিন্তু ভ্রমেও ভাবনা করে না যে সেসব উৎসব সব হইলে কি হইবে। তারপরে বিদ্যাসাগর এই কাঁচা ভাষায় চেহারার শ্রী ফুটিয়ে তুললেন। আমার মনে হয় তখন থেকে বাংলা গদ্য ভাষায় রূপের আবির্ভাব হল। সাহিত্য পরিষদ পত্রিকায় সজনীকান্ত দাস লিখিত বাংলা গদ্যের প্রথম যুগ প্রবন্ধ থেকে তুলে দেওয়া হল তার প্রথম অংশ, আর সংবাদ প্রভাকর থেকে নেওয়া হয়েছে পরবর্তী অংশ। আশ্চর্যের বিষয় এই যে, যিনি ঈশ্বর গুপ্তের আসরে প্রথম হাত পাকাচ্ছিলেন অত্যন্ত আড়ষ্ট বাংলা ভাষায়, সে ভাষারই বন্ধন মোচন করেছিলেন সেই বঙ্কিম। তিনি তাকে দিয়েছিলেন চলবার স্বাধীনতা। আমরা পুরাতন সাহিত্য পেয়েছি পদ্যে, সেইটি বনে দিই, কিন্তু একথা বলা ঠিক হবে না, সাধু ভাষার আদর্শ ছিল তার মধ্যে। ভাষাকে ছন্দে ওজন করা, পদে বিভক্ত করতে গেলে তার মধ্যে স্বাভাবিক কথা বলার নিয়ম খাটে না, ক্রমে তার একটা বিশেষ রীতি বেঁধে যায়। প্রথমত কর্তা, কর্ম, ক্রিয়াপদের পর্যায় রক্ষা হতেই পারে না, তার পরে তার মধ্যে কতকগুলো পুরনো শব্দ ও রীতি থেকে যায় ছন্দের আশ্রয় পেয়ে যারা কালের বদল মানে না। রবীন্দ্রনাথের প্রবন্ধ অবশ্যই পড়লে মনে হয় পুরোটাই পড়ে আপনাদের শোনাই, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য অবশ্যই সেটি সম্ভব নয়। আমরা এখন আপনাদের শোনাব একটি দ্বিজেন্দ্রগীতি, দ্বিজেন্দ্রলাল রায় রচিত গান বঙ্গ আমার জননী আমার, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।
অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ।
কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে রাগে যখন আমার দেশ।
যেখানে মরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাইল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কি না সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এসিরায় থাকে তাদের রক্ত লেশ,
কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের
যদিও মাথুর দীপয়ালোকে ঘেরে আছি আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাবিবে আবার ললাটে তোর, আমরা ঘুচাবো মাথুর কালিমা মানুষ
দ্বিজেন্দ্রলাল রায় অবশ্যই ব্রিটিশ শাসনামলে শেষের দিকে গানটি রচনা করেছিলেন। সেই অবস্থান থেকে অবশ্যই আমরা মনে করি আমাদের বাংলাদেশ অনেক অনেক সামনের দিকে এগিয়েছে এবং এ ধরনের গান আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছে আরও উন্নতি করবার জন্য। আগেই বলেছি ভালোবাসা দিবস এই ফেব্রুয়ারি মাসের একটি বিশেষ দিন এবং আমাদের বাংলাদেশের আনাচে কানাচেও এই দিনটি পালিত হচ্ছে, সবাই মনে রাখছে। সেই দিনটিকে উদ্দেশ্য করে আপনাদের অনেক পুরনো একটি গান শোনাব, শিল্পী বেগম আক্তার এবং কথা এবং সুর প্রকাশ ঘোষ। আপনারা শুনুন গানটি। গানটির মাঝেই আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের সাথে হয়তোবা আবার আমার কখনো আপনারা শুনতে পাবেন না আমাকে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।
Yeah. किया भोला अभिमान किया भोला अभिमान मधुराती बोए जाए पिया माया